সাহাবিদের সান্ত্বনা দান। এই কথা শুনিয়া ঈসার সাহাবিদের মধ্যে কয়েকজন বলাবলি করিতে লাগিলেন, ইনি আমাদের ইহা কি বলিতেছেন? কিছুকাল পরে তোমরা আর আমাকে দেখিতে পাইবে না, আবার কিছুকাল পরে তোমরা আমাকে দেখিতে পাইবে। আবার তিনি বলিতেছেন, আমি পিতার নিকটে যাইতেছি। যে কিছুকালের কথা ইনি বলিতেছেন তাহা কি আমরা বুঝিতে পারিতেছি না, তিনি কি বলিতেছেন? সাহাবিরা যে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করিতে চাইতেছেন তাহা বুঝিতে পারিয়া ঈসা তাহাদের বলিলেন, আমি যে বলিয়াছি কিছুকাল পরে তোমরা আমাকে আর দেখিতে পাইবে না, আবার কিছুকাল পরে তোমরা আমাকে দেখিতে পাইবে, এই বিষয়ে কি তোমরা নিজেদের মধ্যে বলাবলি করিতেছ? আমি তোমাদের সত্যি বলিতেছি, তোমরা কাঁদিবে আর দুঃখে ভাঙ্গিয়া পড়িবে, কিন্তু দুনিয়া আনন্দ করিবে। তোমরা দুঃখ পাইবে, কিন্তু পরে তোমাদের সেই দুঃখ আর থাকিবে না, তাহার বদলে তোমরা আনন্দিত হইবে। সন্তান হইবার সময় স্ত্রী লোক কষ্ট পায়, কারণ তাহার সময় আসিয়া পড়িয়াছে, কিন্তু সন্তান হইবার পরে দুনিয়াতে একটি নূতন মানুষ আসিবার আনন্দে তাহার আর সেই কষ্টের কথা মনে থাকে না। সেইভাবে তোমরাও এখন দুঃখ কষ্ট পাইতেছ, কিন্তু আবার তোমাদের সঙ্গে আমার দেখা হইবে, আর তখন তোমাদের মন আনন্দে ভরিয়া উঠিবে এবং সেই আনন্দ কেহ তোমাদের নিকট হইতে কাড়িয়া লইবে না। সেই দিনে তোমরা আমাকে কোনো কথাই জিজ্ঞাসা করিবে না। আমি তোমাদের সত্যই বলিতেছি, তোমরা আমার নামে পিতার নিকট যাহা কিছু চাহিবে তাহা তিনি তোমাদের দিবেন। এখন পর্যন্ত তোমরা আমার নামে কিছুই চাও নাই, চাও তোমরা পাইবে, যেন তোমাদের আনন্দ পূর্ণ হয়। এই সমস্ত শিক্ষার কথা আমি তোমাদের নিকট উদাহরণের মধ্য দিয়েই বলিলাম। তবে এমন সময় আসিতেছে যখন আমি আর উদাহরণের মধ্য দিয়া তোমাদের নিকট কথা বলিব না, কিন্তু খোলাখুলিভাবেই পিতার বিষয় বলিব। সেই দিনে তোমরা নিজেরাই আমার নামে চাহিবে, আর আমি বলিতেছি না যে আমি তোমাদের পক্ষ হইয়া পিতার নিকট অনুরোধ করিব। পিতা নিজেই তো তোমাদের মহব্বত করেন, কারণ তোমরা আমাকে মহব্বত করিয়াছ ও বিশ্বাস করিয়াছ যে আমি পিতা খোদার নিকট হইতে আসিয়াছি। সত্যি আমি পিতার নিকট হইতে এই দুনিয়াতে আসিয়াছি, আবার আমি এই দুনিয়া ছাড়িয়া পিতার নিকটেই যাইতেছি। তখন তাহার সাহাবিরা তাহাকে বলিলেন, দেখুন এখন তো আপনি খোলাখুলি ভাবেই কথা বলিতেছেন, উদাহরণের মধ্য দিয়া বলিতেছেন না। এখন আমরা বুঝিতে পারিতেছি যে আপনার অজানা কিছুই নাই, আর কেহ যে আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করে তাহার দরকারও আপনার নাই, এই জন্যই আমরা বিশ্বাস করি যে আপনি খোদার নিকট হইতে আসিয়াছেন। ঈসা তাহার সাহাবিদের বলিলেন, এখন কি তাহা হইলে বিশ্বাস হইতেছে? দেখো সেই সময় আসিতেছে, এমনকি উপস্থিত হইয়াছে, যখন তোমরা দল ছাড়া হইয়া আমাকে একলা ফেলিয়া নিজের নিজের জায়গায় চলিয়া যাইবে, তবুও আমি একা নই, কারণ পিতা আমার সঙ্গে সঙ্গে আছেন। আমি তোমাদের এই সমস্ত বলিলাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলিয়া মনে শান্তি পাও। এই দুনিয়াতে তোমরা কষ্ট পাইতেছ, কিন্তু সাহস হারাইও না, আমি দুনিয়াকে জয় করিয়াছি। উম্মতদের জন্য মুনাজাত। এই সমস্ত কথা বলিবার পরে ঈসা বেহেশতের দিকে তাকাইয়া বলিলেন, পিতা সময় আসে আছে, তোমার পুত্রের মহিমা প্রকাশ করো, যেন পুত্রও তোমার মহিমা প্রকাশ করিতে পারেন। তুমি তাহাকে সমস্ত মানুষের উপর অধিকার দিয়াছ, যেন যাহাদের তুমি তাহার হাতে দিয়াছ তাহাদের সকলকে তিনি অনন্ত জীবন দিতে পারেন। তোমাকে অর্থাৎ একমাত্র সত্য খোদাকে আর তুমি যাহাকে পাঠাইয়াছ সেই ঈসা মসীহকে গভীরভাবে জানিতে পারাই অনন্ত জীবন। তুমি যে কাজ আমাকে করিতে দিয়াছ তাহা শেষ করিয়া এই দুনিয়াতে আমি তোমার মহিমা প্রকাশ করিয়াছি। পিতা, জগৎ সৃষ্ট হইবার আগে তোমার সঙ্গে আমার যে মহিমা ছিল, তোমার সঙ্গে সেই মহিমা তুমি আবার আমাকে দাও। দুনিয়ার মধ্য হইতে যাহাদের তুমি আমাকে দিয়াছ, আমি তাহাদের নিকট তোমাকে প্রকাশ করিয়াছি। তাহারা তোমারই ছিল, আর তুমি তাহাদের আমাকে দিয়াছ। তাহারা তোমার কালাম পালন করিয়াছে, তাহারা এখন বুঝিতে পারিয়াছে, যাহা কিছু তুমি আমাকে দিয়াছ তাহা তোমারই নিকট হইতে আসিয়াছে। ইহার কারণ এই যে, কালাম তুমি আমাকে দিয়াছ তাহা আমি তাহাদের দিয়াছি। তাহারা তাহা গ্রহণ করিয়া জানিতে পারিয়াছে যে আমি তোমার নিকট হইতে আসিয়াছি, আর বিশ্বাসও করিয়াছে যে তুমি আমাকে পাঠাইয়াছ। আমি দুনিয়ার জন্য অনুরোধ করিতেছি না, কিন্তু যাহাদের তুমি আমার হাতে দিয়াছ তাহাদের জন্যই অনুরোধ করিতেছি, কারণ তাহারা তো তোমারই। যাহা কিছু আমার তাহা সমস্তই তোমার, আর যাহা কিছু তোমার তাহা সমস্তই আমার। তাহাদের মধ্য দিয়া আমার মহিমা প্রকাশিত হইয়াছে। আমি আর এই দুনিয়াতে নাই, কিন্তু তাহারা তো এই দুনিয়াতে আছে, আর আমি তোমার নিকটে আসিতেছি। পবিত্র পিতা, তুমি আমাকে তোমার যে নাম দিয়াছ, সে নামের গুণে ইহাদের রক্ষা করো, যেন আমরা যেমন এক, ইহারও তেমনই এক হইতে পারে। আমি যতদিন তাহাদের সঙ্গে ছিলাম, ততদিন তোমার যে নাম তুমি আমাকে দিয়াছ, সেই নামের গুণে আমি তাহাদের রক্ষা করিয়া আসিয়াছি। আমি তাহাদের পাহারা দিয়াছি, তাহাদের মধ্যে কেহই বিনষ্ট হয় নাই, কেবল যে দুজখী ছিল সেই বিনষ্ট হইয়াছে, যেন পাক কিতাবের কথা পূর্ণ হয়। এখন আমি তোমার নিকটে আসিতেছি, আর আমার আনন্দে যেন তাহাদের অন্তর পূর্ণ হয়। সেজন্য দুনিয়াতে থাকিতেই এই সমস্ত কথা বলিতেছি। তোমার কালাম আমি তাহাদের দিয়াছি। দুনিয়া তাহাদের ঘৃণা করিয়াছে, কারণ আমি যেমন এই দুনিয়ার নই, তাহারাও তেমনই এই দুনিয়ার নয়। আমি তোমাকে অনুরোধ করিতেছি না তুমি এই দুনিয়া হইতে তাহাদের লইয়া যাও, বরং অনুরোধ করিতেছি যে শয়তানের হাত হইতে তাহাদের রক্ষা করো। আমি যেমন এই দুনিয়ার নই, তাহারও তেমনই এই দুনিয়ার নয়। সত্য দ্বারা তোমার উদ্দেশ্যে তুমি তাহাদের আলাদা করিয়া রাখো। তোমার কালামই সেই সত্য। তুমি যেমন আমাকে দুনিয়াতে পাঠাইয়াছিলে, তেমনি আমিও তাহাদের দুনিয়াতে পাঠাইয়াছি। তাহাদের জন্য তোমার উদ্দেশ্যে আমি নিজেকে আলাদা করিতেছি, যেন সত্য দ্বারা তাহাদেরও আলাদা করা হয়। আমি যে কেবল ইহাদের জন্য অনুরোধ করিতেছি তাহা নয়, কিন্তু যাহারা ইহাদের কথার মধ্য দিয়া আমার উপর ইমান আনিবে তাহাদের জন্য অনুরোধ করিতেছি, যেন তাহারা সকলে এক হয়। পিতা, তুমি যেমন আমার সঙ্গে যুক্ত আছ আর আমি তোমার সঙ্গে যুক্ত আছি, তেমনি তাহারাও যেন আমাদের সঙ্গে যুক্ত থাকিতে পারে। তাহাতে দুনিয়া বিশ্বাস করিতে পারিবে যে তুমিই আমাকে পাঠাইয়াছ। যে মহিমা তুমি আমাকে দিয়াছ তাহা আমি তাহাদের দিয়াছি, যেন আমরা যেমন এক তাহারও তেমনি এক হইতে পারে। অর্থাৎ আমি তাহাদের সঙ্গে যুক্ত ও তুমি আমার সঙ্গে যুক্ত, আর এইভাবে যেন তাহারা পূর্ণ হইয়া এক হইতে পারে। তাহাতে দুনিয়া জানিতে পারিবে যে তুমি আমাকে পাঠাইয়াছ, আর আমাকে যেমন তুমি মহব্বত করো তেমনি তাহাদেরও মহব্বত করো। পিতা, আমি চাই যাহাদের তুমি আমাকে দিয়াছ আমার মহিমা দেখিবার জন্য তাহারা যেন আমি যেখানে আছি সেখানে আমার সঙ্গে থাকিতে পারে। সে মহিমা তুমি আমাকে দিয়াছ, কারণ জগৎ সৃষ্ট হইবার আগে হইতেই তুমি আমাকে মহব্বত করিয়াছ। নয়বান পিতা, দুনিয়া তোমাকে জানে না, কিন্তু আমি তোমাকে জানি, আর তুমি যে আমাকে পাঠাইয়াছ ইহারা তাহা বুঝিতে পারিয়াছে। আমি তাহাদের নিকট তোমাকে প্রকাশ করিয়াছি, এবং আরও প্রকাশ করিব, যেন তুমি আমাকে যেভাবে মহব্বত করো সেইরকম মহব্বত তাহাদের অন্তরে থাকে, আর আমি যেন তাহাদের সঙ্গে যুক্ত থাকি। শত্রুদের হাতে খোদাবন্ত ঈসা মসীহ। এই সমস্ত কথা বলিবার পরে ঈসা তার সাহাবিদের সঙ্গে কিদ্রুন নামে একটা খালের অপর পারে গেলেন। সেখানে একটি বাগান ছিল। ঈসা আর তাহার সাহাবিরা সেই বাগানে গেলেন। ঈসাকে শত্রুদের হাতে যে ধরাইয়া দিয়াছিল সেই ইহুদাও এই জায়গাটি চিনিত, কারণ ঈসা প্রায়ই তাহার সাহাবিদের সঙ্গে সেখানে একসঙ্গে মিলিত হইতেন। প্রধান ইমামেরা ও ফরিসিরা ইহুদাকে একদল সৈন্য এবং কয়েকজন কর্মচারী দিলেন। তখন ইহুদা তাহাদের সঙ্গে বাতি, মশাল আর অস্ত্রশস্ত্র লইয়া সেখানে উপস্থিত হইল। তাহার নিজের উপর যাহা ঘটিবে ঈসা তাহা সমস্তই জানিতেন। এই জন্য তিনি বাহির হইয়া আসিয়া সেই লোকদের বলিলেন, আপনারা কাহাকে খুঁজিতেছেন? তাহারা বলিল, নাসরতরে ঈসাকে। ঈসা তাহাদের বললেন, আমিই তিনি। ঈসাকে যে শত্রুদের হাতে ধরাইয়া দিয়াছিল সেই ইহুদাও তাহাদের সঙ্গে দাঁড়াইয়াছিল। ঈসা যখন তাহাদের বলিলেন আমিই তিনি, তখন তারা পিছিয়ে গিয়া মাটিতে পড়িয়া গেল। ঈসা আবার তাহাদের জিজ্ঞাসা করিলেন, আপনারা কাহাকে খুঁজিতেছেন? তাহারা বলিল, নাসরতের ঈসাকে। তখন ঈসা বললেন, আমি তো আপনাদের বলিয়াছি যে আমিই তিনি। যদি আপনারা আমারই খোঁজে আসিয়া থাকেন তবে ইহাদের চলিয়া যাইতে দিন। ইহা ঘটিল যাহাতে ঈসার বলা এই কথাটি পূর্ণ হয়, যাহাদের তুমি আমাকে দিয়াছ তাহাদের একজনকেও আমি হারাই নাই। শিমুন পিতরের নিকটে একটা ছোরা ছিল। পিতর সেই ছোরাটি বাহির করিয়া তাহার আঘাতে মহাইমামের গোলামের ডান কানটা কাটিয়া ফেলিলেন। সেই গোলামের নাম ছিল মালক। ইহাতে ঈসা পিতরকে বলিলেন, তোমার ছোরা খাপে রাখ। পিতা আমাকে যে দুঃখের পেয়ালা দিয়াছেন তাহাকে আমি গ্রহণ করিব না। হযরত পিতরের অস্বীকার। তখন সেই সৈন্যেরা আর প্রধান সেনাপতি ও ইহুদি নেতাদের কর্মচারীরা ঈসাকে ধরিয়া বাঁধিল। প্রথমে তাহারা ঈসাকে হানুনের নিকটে লইয়া গেল, কারণ যে কায়াফা সেই বৎসরের মহা ইমাম ছিলেন, হানুন ছিলেন তাহার শ্বশুর। এই কায়াফাই ইহুদি নেতাদের পরামর্শ দিয়াছিলেন যে গোটা জাতির বদলে বরং একজনের মৃত্যু হয় ভালো। শিমুন পিতর এবং আর একজন সাহাবি ঈসার পিছনে পিছনে গেলেন। সেই অন্য সাহাবিকে মহা ইমাম চিনিতেন। সেই সাহাবি ঈসার সঙ্গে সঙ্গে মহা ইমামের উঠানে ঢুকিলেন, কিন্তু পিতর বাহিরে দরজায় নিকটে দাঁড়াইয়া রহিলেন। তখন মহা ইমামের পরিচিত সেই সাহাবি বাহিরে গিয়া দরজার পাহারাদার মেয়েটিকে বলিয়া পিতরকে ভিতরে আনিলেন। সেই মেয়েটি পিতরকে বলিল, তুমিও কি এই লোকটার সাহাবিদের মধ্যে একজন? পিতর বললেন, না আমি নই। তখন খুব শীত পড়িয়াছিল, এই জন্য গোলামেরা এবং কর্মচারীরা কাঠ কয়লার আগুন জ্বালাইয়া সেই জায়গায় দাঁড়াইয়া আগুন পোহাইতেছিল। পিতরও তাহাদের সঙ্গে দাঁড়াইয়া আগুন পোহাইতেছিলেন। মহাইমামের জেরা। মহাইমাম তখন ঈসাকে তাহার সাহাবিদের বিষয়ে আর তাহার শিক্ষার বিষয়ে জিজ্ঞাসা করিলেন। ঈসা উত্তরে বলিলেন, আমি দুনিয়ার নিকট খোলাখুলি ভাবেই কথা বলিয়াছি। যেখানে ইহুদিরা সকলে একসঙ্গে মিলিত হয় সেই মজলিসখানায় ও আবাদতখানায় আমি সব সময় শিক্ষা দিয়াছি। আমি তো গোপনে কিছু বলি নাই, তবে কেন আমাকে জিজ্ঞাসা করিতেছেন? আমার কথা যাহারা শুনিয়াছে তাহাদেরই জিজ্ঞাসা করুন। আমি তাহাদের কি বলিয়াছি? আমি যাহা বলিয়াছি তাহা তাহাদের অজানা নয়। ঈসা যখন এই কথা বলিলেন, তখন যে কর্মচারীরা নিকটে দাঁড়াইয়াছিল তাহাদের মধ্যে একজন তাহাকে চর মারিয়া বলিল, তুমি মহাইমামকে এইভাবে উত্তর দিতেছ? ঈসা তাহাকে বললেন, আমি যদি খারাপ কিছু বলিয়া থাকি তবে তাহা দেখাইয়া দিন, কিন্তু যদি ভালো বলিয়া থাকি তবে কেন আমাকে মারিতেছেন? তখন হানুন ঈসাকে বাঁধা অবস্থাতেই মহাইমাম কাইয়াফার নিকটে পাঠাইয়া দিলেন। যখন শিমুন পিতর দাঁড়াইয়া আগুন পোহাইতেছিলেন, তখন লোকেরা তাহাকে বলিল, তুমিও কি উহার সাহাবিদের মধ্যে একজন? পিতর অস্বীকার করে বলিলেন, না আমি নই। পিতর যাহার কান কাটিয়া ফেলিয়াছিলেন তাহার এক আত্মীয় মহাইমামের গোলাম ছিল। সে বলিল, আমি কি তোমাকে বাগানে তাহার সঙ্গে দেখি নাই? পিতর আবারও স্বীকার করিলেন। আর তখনই একটা মোরগ ডাকিয়া উঠিল, খোদাবন্ধ ঈসা মসীহের বিচার। ইহুদি নেতারা খুব সকালে ঈসাকে কাইয়াফার নিকট হইতে রোমীয় প্রধান শাসনকর্তা পিলাতে বাড়িতে লইয়া গেলেন। তাহারা কিন্তু সেই বাড়ির ভিতরে ঢুকিলেন না, যেন পাক পবিত্র থাকিয়া ঈদুল ফেসাকের ভোজ খাইতে পারেন। তখন পিলাত বাহিরে তাহাদের নিকটে আসিয়া বলিলেন, এই লোকটাকে আপনারা কি দোষে দোষী করিতেছেন? ইহুদি নেতারা বলিলেন, এ যদি খারাপ কাজ না করিত তবে আমরা তাহাকে আপনার নিকটে আনিতাম না। পিলাত তাহাদের বলিলেন, ইহাকে আপনারা লইয়া গিয়া আপনাদের শরীয়ত মতে বিচার করুন। ইহাতে ইহুদি নেতারা পিলাতকে বলিলেন, কিন্তু কাহাকেও মৃত্যুর শাস্তি দিবার ক্ষমতা তো আমাদের হাতে নাই, কিভাবে নিজের মৃত্যু হইবে ঈসা আগেই তাহা বলিয়াছিলেন। ইহা ঘটিল যাহাতে তাহার সেই কথা পূর্ণ হয়। তখন পিলাত আবার বাড়ির মধ্যে ঢুকিলেন এবং ঈসাকে ডাকিয়া বললেন, তুমি কি ইহুদিদের রাজা? ঈসা বলিলেন, আপনি কি নিজ হইতেই এই কথা বলিতেছেন, না অন্যেরা আমার বিষয়ে আপনাকে বলিয়াছে? পিলাত উত্তর দিলেন, আমি কি ইহুদি? তোমার জাতির লোকেরা আর প্রধান ইমামেরা তোমাকে আমার হাতে দিয়াছে, তুমি কি করিয়াছ? ঈসা বলিলেন, আমার রাজ্য এই দুনিয়ার নয়। যদি আমার রাজ্য এই দুনিয়ার হইত তবে যাহাতে আমি ইহুদি নেতাদের হাতে না পড়ি সেই জন্য আমার লোকেরা যুদ্ধ করিত, কিন্তু আমার রাজ্য এখানকার নয়। পিলাত ঈসাকে বলিলেন, তাহলে তুমি কি রাজা? ঈসা বলিলেন, আপনি ঠিকই বলিতেছেন যে আমি রাজা। সত্যের পক্ষে সাক্ষ্য দিবার জন্য আমি জন্মিয়াছি, আর সেজন্যই আমি দুনিয়াতে আসিয়াছি। যে কেহ সত্যের সে আমার কথা শুনে। পিলাত তাহাকে বললেন, সত্য কি? এই কথা বলিয়া তিনি আবার বাহিরে ইহুদি নেতাদের নিকটে গিয়া বলিলেন, আমি ইহার কোনই দোষ দেখিতে পাইতেছি না। তবে তোমাদের একটা নিয়ম আছে, ঈদুল ফেসাকের সময় আমি তোমাদের একজন কয়েদিকে ছাড়িয়া দিই। তোমরা কি চাও যে আমি ইহুদিদের রাজাকে ছাড়িয়ে দিই? ইহাতে সকলে চেঁচায় বলিল, উহাকে নয়, বারাব্বাকে। সেই বারাব্বা একজন ডাকাত ছিল। তখন পিলাত ঈসাকে লইয়া গিয়া ভীষণভাবে চাবুক মারিবার হুকুম দিলেন। সৈন্যেরা কাটালতা দিয়া একটা মুকুট গাঁথিয়া ঈসার মাথায় পরাইয়া দিল। পরে তাহাকে বেগুনি রঙের কাপড় পরাইল এবং তাহার নিকটে গিয়া বলিল, ইহুদি রাজ, মারহাবা। ইহা বলিয়া সৈন্যেরা তাহাকে চর মারিতে লাগিল। পিলাত আবার বাহিরে আসিয়া লোকদের বলিলেন, দেখো আমি উহাকে তোমাদের নিকট বাহির করিয়া আনিতেছি, যাহাতে তোমরা বুঝিতে পারো যে আমি উহার কোনো দোষই পাইতেছি না। ঈসা সেই কাটার মুকুট আর বেগুনি রঙের কাপড় পরা অবস্থায় বাহিরে আসিলেন। তখন পিলাত লোকদের বলিলেন, এই দেখো সেই লোক। ঈসাকে দেখিয়া প্রধান ইমামেরা আর কর্মচারীরা চেঁচাইয়া বলিলেন, ক্রুশে দিন, উহাকে ক্রুশে দিন। পিলাত লোকদের বলিলেন, তোমরাই উহাকে লইয়া গিয়া ক্রুশে দাও, কারণ আমি উহার কোন দোষই দেখিতে পাইতেছি না। ইহুদি নেতারা পিলাতকে বলিলেন, আমাদের একটা নিয়ম আছে, সেই নিয়ম মতো তাহার মরা উচিত, কারণ সে নিজেকে খোদার পুত্র বলিয়াছে। পিলাত যখন এই কথা শুনিলেন তখন তিনি আরও ভয় পাইলেন। তিনি আবার বাড়ির মধ্যে গিয়া ঈসাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কোথা হইতে আসিয়াছ? ঈসা কিন্তু পিলাতকে কোনো উত্তর দিলেন না। এই জন্য পিলাত ঈসাকে বলিলেন, তুমি কি আমার সঙ্গে কথা বলিবে না? তুমি কি জানো না যে তোমাকে ছাড়িয়া দিবার বা ক্রুশের উপর মারিয়া ফেলিবার ক্ষমতা আমার আছে? ঈসা উত্তর দিলেন, উপর হইতে আপনাকে ক্ষমতা দেওয়া না হইলে আমার উপর আপনার কোনো ক্ষমতাই থাকিত না। সেই জন্য যে আমাকে আপনার হাতে দিয়াছে তাহারই পাপ বেশি। এই কথা শুনিয়া পিলাত ঈসাকে ছাড়িয়া দিবার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু ইহুদি নেতারা চেঁচায় বলিলেন, আপনি যদি এই লোকটাকে ছাড়িয়া দেন তবে আপনি সম্রাট কৈশোরের বন্ধু নন। যে কেহ নিজেকে রাজা বলিয়া দাবি করে সে তো সম্রাট কৈশোরের শত্রু। এই কথা শুনিয়া পিলাত ঈশাকে বাহিরে আনিলেন এবং পাথরে বাঁধান নামে একটা জায়গায় বিচারের আসনে বসিলেন। ইব্রানি ভাষায় সেই জায়গাটিকে গাবাত্থা বলা হইত। সেই দিনটি ছিল ঈদ উল ফেসাকের আয়োজনের দিন, তখন বেলা প্রায় দুপুর। পিলাত ইহুদি নেতাদের বলিলেন, এই দেখ তোমাদের রাজা। ইহাতে তাহারা চিৎকার করিয়া বলিলেন, দূর করুন, দূর করুন, উহাকে ক্রুশে দিন। পিলাত তাহাদের বলিলেন, তোমাদের রাজাকে কি আমি ক্রুশে দিব? প্রধান ইমামেরা উত্তর দিলেন, সম্রাট কৈশোর ছাড়া আমাদের আর কোন রাজা নাই। তখন পিলাত ঈসাকে ক্রুশের উপর মারিয়া ফেলিবার জন্য তাহাদের হাতে দিয়া দিলেন। ক্রুশের উপর খোদাবন্দ ঈসা মসীহ। তখন সৈন্যেরা ঈসাকে লইয়া গেল। ঈসা নিজের ক্রুশ নিজে বহন করিয়া মাথার খুলির স্থান নামে একটা জায়গায় গেলেন। ইব্রানি ভাষায় সেই জায়গার নাম ছিল গলগথা। সেখানে তাহারা ঈসাকে ক্রুশে দিল। ঈসাকে মাঝখানে আর তাহার দুই পাশে অন্য দুইজনকে দিল। পিলাত একটা দোষনামা লিখিয়া ঈসার ক্রুশের উপর লাগাইয়া দিলেন। তাতে লেখা ছিল, নাসরতের ঈসা ইহুদিদের রাজা। যেখানে ঈসাকে ক্রুশে দেওয়া হয়েছিল সেই জায়গাটি শহরের নিকট ছিল বলিয়া ইহুদিদের অনেকেই সেই দোষনামা পড়িল। উহা ইব্রানি, রোমীয় আর গ্রিক ভাষায় লেখা ছিল। তখন ইহুদিদের প্রধান ইমামেরা পিলাতকে বলিলেন, ইহুদিদের রাজা, এই কথা লিখিবেন না, বরং লিখুন, এ বলিত আমি ইহুদিদের রাজা। পিলাত বলিলেন, আমি যাহা লিখিয়াছি তাহা লিখিয়াছি। ঈসাকে ক্রুশি দিবার পর সৈন্যেরা তাহার কাপড় চোপড় লইয়া নিজেদের মধ্যে চারিভাগে ভাগ করিল। পরে তাহারা ঈসার কুর্তাটিও লইল। সেই কুর্তাটিতে কোন সেলাই ছিল না, উপর হইতে নিচ পর্যন্ত সমস্তই বোনা ছিল। তাহা দেখিয়া সৈন্যেরা একজন অন্যজনকে বলিল, ইহা না ছিঁড়িয়া বরং ভাগ্য পরীক্ষা করিয়া দেখি ইহা কাহার হইবে। ইহা ঘটিয়াছিল যাহাতে পাক কিতাবের এই কথা পূর্ণ হয়, তাহারা নিজেদের মধ্যে আমার কাপড় চোপড় ভাগ করিল, আর আমার কাপড়ের জন্য তাহারা ভাগ্য পরীক্ষা করিয়া দেখিল। আর সত্যই সৈন্যেরা এই সমস্ত করিয়াছিল। ঈসার মা, তাহার মায়ের বোন ক্লোপার স্ত্রী মরিয়ম আর মগদলিনী মরিয়ম ঈসার ক্রুশের নিকটে দাঁড়াইয়াছিলেন। ঈসা তাহার মাকে এবং যে সাহাবিকে মহব্বত করিতেন তাহাকে দাঁড়াইয়া থাকিতে দেখিলেন। প্রথমে তিনি মাকে বলিলেন, মা, ওই দেখ তোমার ছেলে। তাহার পরে সেই সাহাবিকে বলিলেন, ওই দেখ তোমার মা। তখন হইতে সেই সাহাবি ঈসার মাকে তাহার নিজের ঘরে লইয়া গেলেন। খোদাবন্দ ঈসা মসীহের মৃত্যু। ইহার পরে সমস্ত কিছু শেষ হয়েছে জানিয়া পাক কিতাবের কথা যাহাতে পূর্ণ হয় সেই জন্য ঈসা বলিলেন, আমার পিপাসা পাইয়া আছে। সেই জায়গায় সিরকায় পূর্ণ একটা পাত্র ছিল। তখন তাহারা একটা স্পঞ্জ সেই সিরকায় ভিজাইল এবং হিসুপ গাছের ডালের মাথায় তাহা লাগাইয়া ঈসার মুখের নিকটে ধরিল। ঈসা সেই সিরকা খাইবার পরে বলিলেন, শেষ হইয়াছে। তারপর মাথা নিচু করিয়া তিনি তাহার রুহ বাহির করিয়া দিলেন। সেই দিনটি ছিল ঈদের আয়োজনের দিন। পরের দিন ছিল বিশ্রামবার, আর সেই বিশ্রামবারটি একটি বিশেষ দিন ছিল বলিয়া ইহুদি নেতারা চাহিয়াছিলেন যেন সেই দিনে লাশগুলি ক্রুশের উপর না থাকে। এই জন্য তাহারা পিলাতের নিকট অনুরোধ করিলেন যেন ক্রুশে যাহারা আছে তাহাদের পা ভাঙ্গিয়া ক্রুশ হইতে সরাইয়া ফেলা হয়। তখন সৈন্যেরা আসিয়া ঈসার সঙ্গে যাহাদের ক্রুশে দেওয়া হইয়াছিল তাহাদের দুইজনের পা ভাঙ্গিয়া দিল। পরে ঈসার নিকটে আসিয়া সৈন্যেরা তাহাকে মৃত দেখিয়া তাহাদের পা ভাঙ্গিল না, কিন্তু একজন সৈন্য তাহার পা জোরে বল্লম দিয়া খোঁচা মারিল, আর তখনই সেই জায়গা হইতে রক্ত আর পানি বাহির হইয়া আসিল। যিনি নিজের চোখে ইহা দেখিয়াছিলেন তিনি সাক্ষ্য দিয়া বলিয়াছেন, আর তাহার সাক্ষ্য সত্য। তিনি জানেন যে তিনি যাহা বলিতেছেন তাহা সত্য, যেন তোমরাও ঈমান আনিতে পারো। এই সমস্ত ঘটিয়াছিল যাহাতে পাক কিতাবের এই কথা পূর্ণ হয়, তাহার একখানা হাড়ও ভাঙ্গা হইবে না। আবার পাক কিতাবের আর একটা কথা এই, যাহাকে তাহারা বিধিয়াছে তাহার দিকে তাহারা তাকাইয়া দেখিবে। খোদাবন্দ ঈসা মসীহের কবর। এই সমস্ত ঘটনার পরে অরিমাথিয়া গ্রামের ইউসুফ ঈসার লাশটি লইয়া যাইবার জন্য পিলাতের নিকট অনুমতি চাইলেন। ইউসুফ ছিলেন ঈসার গুপ্ত উম্মত, কারণ তিনি ইহুদি নেতাদের ভয় করিতেন। পিলাত অনুমতি দিলে পর তিনি আসিয়া ঈসার লাশ লইয়া গেলেন। আগে যিনি রাত্রিবেলায় ঈসার নিকটে আসিয়াছিলেন সেই নিকোদিমো প্রায় এক মন দশের গন্ধরস ও অগুরু মিশাইয়া লইয়া আসিলেন। পরে তাহারা ঈসার লাশটি লইয়া ইহুদিদের দাফন করিবার নিয়মমত সেই সমস্ত সুগন্ধি জিনিসের সঙ্গে তাহার লাশটি কাফন দিয়া জড়াইলেন। ঈসাকে যেখানে ক্রুশের উপর মারিয়ে ফেলা হইয়াছিল সেই জায়গায় একটা বাগান ছিল, আর সেখানে একটা নূতন কবর ছিল। সেই কবরের মধ্যে কাহাকেও কখনো দাফন করা হয় নাই। সেই দিনটি ছিল ইহুদিদের ঈদের আয়োজনের দিন, আর কবরটাও নিকট ছিল বলিয়া তাহারা ঈসাকে সেই কবরেই দাফন করিলেন। মৃত্যুর উপর জয়লাভ। সপ্তাহের প্রথম দিনের খুব সকালে অন্ধকার থাকিতেই মগদলিনী মরিয়ম সেই কবরের নিকটে গেলেন। তিনি দেখিলেন কবরের মুখ হইতে পাথরখানা সরান হইয়াছে। সেই জন্য তিনি শিমন পিতর আর যে সাহাবিকে ঈসা মহব্বত করিতেন সে সাহাবির নিকটে দৌড়ে গিয়া বলিলেন, লোকেরা প্রভুকে কবর হইতে লইয়া গিয়াছে, তাহাকে কোথায় রাখিয়াছে আমরা তাহা জানি না। পিতর আর সেই অন্য সাহাবিটি তখন বাহির হইয়া কবরের দিকে যাইতে লাগিলেন। দুইজন একসঙ্গে দৌড়াইতেছিলেন। অন্য সাহাবিটি পিতরের আগে আগে আরও জোরে দৌড়াইয়া প্রথমে কবরের নিকটে আসিলেন, কিন্তু তিনি কবরের ভিতরে গেলেন না। তিনি নিচু হইয়া দেখিলেন ঈসার লাশে যে কাফন পরান হইয়াছিল সেইগুলি পড়িয়া আছে। শিমন পিতর ও তাহার পিছনে পিছনে আসিয়া কবরের ভিতরে ঢুকিলেন এবং কাফন পরিয়া থাকিতে দেখিলেন। তিনি আরও দেখিলেন তাহার মাথায় যে রুমালখানা জড়ানো ছিল তাহা কাফনের সঙ্গে নাই, কিন্তু আলাদা করিয়া এক জায়গায় গুটাইয়া রাখা হইয়াছে। তখন যে সাহাবি প্রথমে কবরের নিকটে পৌঁছিয়াছিলেন তিনিও ভিতরে ঢুকিলেন এবং দেখিয়া বিশ্বাস করিলেন। মৃত্যু হইতে ঈসার জীবিত হইয়া উঠিবার যে দরকার আছে পাক কিতাবের সেই কথা তাহারা আগে বুঝিতে পারেন নাই। একজন স্ত্রীলোকের সঙ্গে খোদাবন্ধ ঈসা মসীহের সাক্ষাৎ। ইহার পরে সাহাবিরা ঘরে ফিরিয়া গেলেন, কিন্তু মরিয়ম কবরের বাহিরে দাঁড়াইয়া কাঁদিতে লাগিলেন। তিনি কাঁদিতে কাঁদিতে নিচু হইয়া কবরের ভিতরে চাহিয়া দেখিলেন ঈসার লাশ যেখানে শোয়ানো ছিল সেখানে সাদা কাপড় পরা দুইজন ফেরেস্তা বসিয়া আছেন, একজন মাথার দিকে আর অন্যজন পায়ের দিকে। তাহারা মরিয়মকে বলিলেন, নারী কাঁদিতেছ কেন? মরিয়ম তাহাদের বলিলেন, লোকেরা আমার প্রভুকে লইয়া গিয়াছে এবং তাহাকে কোথায় রাখিয়াছে জানি না। এই কথা বলিয়া মরিয়ম পিছন ফিরিয়া দেখিলেন ঈসা দাঁড়াইয়া আছেন, কিন্তু তিনি যে ঈসা তাহা বুঝিতে পারিলেন না। ঈসা তাহাকে বললেন, কাঁদিতেছ কেন, কাহাকে খুঁজিতেছ? ঈসাকে বাগানের মালি ভাবিয়া মরিয়ম বলিলেন, জনাব, আপনি যদি তাহাকে লইয়া গিয়া থাকেন তবে বলুন কোথায় রাখিয়াছেন, আমি তাহাকে লইয়া যাইব। ঈসা তাহাকে বললেন, মরিয়ম। তাহাতে মরিয়ম ফিরিয়া দাঁড়াইয়া ইব্রানি ভাষায় ঈসাকে বললেন, রব্বনি। রব্বনি শব্দের অর্থ ওস্তাদ। ঈসা মরিয়মকে বললেন, আমাকে ধরিয়া রাখিও না, কারণ আমি এখনো উপরে পিতার নিকটে যাই নাই। তুমি বরং ভাইদের নিকটে গিয়া বল, যিনি আমার ও তোমাদের পিতা, যিনি আমার ও তোমাদের খোদা, আমি উপরে তাহার নিকটে যাইতেছি। তখন মগদলিনী মরিয়ম সাহাবিদের নিকটে গিয়া সংবাদ দিলেন। তিনি প্রভুকে দেখিয়াছেন, আর প্রভুই তাহাকে এই সমস্ত কথা বলিয়াছেন। সাহাবিদের সঙ্গে খোদাবন্ধ ঈসা মসীহের সাক্ষাৎ। সেই একই দিনে সপ্তাহের প্রথম দিনের সন্ধ্যাবেলায় সাহাবিরা ইহুদিনা তাদের ভয়ে ঘরের সমস্ত দরজা বন্ধ করিয়া এক জায়গায় মিলিত হইয়াছিলেন। তখন ঈসা আসিয়া তাহাদের মাঝখানে দাঁড়াইয়া বলিলেন, তোমাদের শান্তি হোক। এই কথা বলিয়া তিনি তাহার দুই হাত ও পাজরের দিকটা তাহার সাহাবিদের দেখাইলেন। প্রভুকে দেখিতে পাইয়া সাহাবিরা খুব আনন্দিত হইলেন। পরে ঈসা আবার তাহাদের বলিলেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠাইয়াছেন, আমিও তেমনি তোমাদের পাঠাইতেছি। এই কথা বলিয়া তিনি সাহাবিদের উপর ফু দিয়া বলিলেন, পাক রুহুকে গ্রহণ কর। তোমরা যদি কাহারও পাপ ক্ষমা কর, তবে তাহার পাপ ক্ষমা করা হইবে, আর যদি কাহারও পাপ ক্ষমা না কর, তবে তাহার পাপ ক্ষমা করা হইবে না। হযরত থুমার সন্দেহ। ঈসা যখন আসিয়াছিলেন, তখন থুমা নামে সেই বারো জন সাহাবির মধ্যে একজন তাহাদের সঙ্গে ছিলেন না। এই থুমাকে দিদুম বলা হইত। অন্য সাহাবিরা পরে থুমাকে বলিলেন, আমরা প্রভুকে দেখিয়াছি। থুমা তাহাদের বলিলেন, আমি তাহার দুই হাতে যদি পেরেকের চিহ্ন না দেখি, সে চিহ্নের মধ্যে আঙ্গুল না দিই এবং তাহার পাজরে হাত না দিই, তবে কোনো মতেই আমি বিশ্বাস করিব না। ইহার এক সপ্তাহ পরে সাহাবিরা আবার ঘরের মধ্যে মিলিত হইলেন, আর থুমাও তাহাদের সঙ্গে ছিলেন। যদিও সমস্ত দরজা বন্ধ ছিল, তবুও ঈসা আসিয়া তাহাদের মাঝখানে দাঁড়াইয়া বলিলেন, তোমাদের শান্তি হোক। পরে তিনি থুমাকে বলিলেন, তোমার আঙ্গুল এখানে দিয়া আমার হাত দুইখানা দেখো এবং তোমার হাত বাড়াইয়া আমার পাজরে রাখো। অবিশ্বাস করো না, বরং বিশ্বাস করো। তখন থুমা বলিলেন, প্রভু আমার, খোদা আমার। ঈসা তাহাকে বলিলেন, থুমা, তুমি কি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিতেছ? যাহারা না দেখিয়া বিশ্বাস করে তাহারা ধন্য। ঈসা সাহাবিদের সামনে চিহ্ন হিসাবে আরো অনেক আশ্চর্য কাজ করিয়াছিলেন, সেইগুলি এই খণ্ডে লেখা হয় নাই। কিন্তু এই সমস্ত লেখা হইল যাহাতে তোমরা ইমান আনো যে ঈসাই মসি খোদার পুত্র, আর ইমান আনিয়া যেন তাহার মধ্য দিয়া জীবন পাও। সাতজন সাহাবির সঙ্গে খোদাবন্দ ঈসা মসিহের সাক্ষাৎ। ইহার পরে তিবিরিয়া সাগরের পারে ঈসা আবার সাহাবিদের দেখা দিলেন। ঘটনাটা এইভাবে ঘটিয়াছিল। শিমন পিতর, থোমা যাহাকে দিদুম বলা হয়, গালিল প্রদেশের কান্না গ্রামের নতনেল, সিবদিয়ের ছেলেরা এবং ঈসার অন্য দুইজন সাহাবি একসঙ্গে ছিলেন। শিমন পিতর তাহাদের বলিলেন, আমি মাছ ধরিতে যাইতেছি। তাহারা বলিলেন, আমরাও তোমার সঙ্গে যাইব। তখন তাহারা বাহির হইয়া নৌকায় উঠিলেন, কিন্তু সেই রাত্রিতে কিছুই ধরিতে পারিলেন না। সকাল হইয়া আসিতেছে, এমন সময় ঈসা সাগরের পারে আসিয়া দাঁড়াইলেন। সাহাবিরা কিন্তু চিনিতে পারিলেন না যে তিনি ঈসা। তিনি সাহাবিদের বলিলেন, সন্তানেরা, কিছুই কি পাও নাই? তাহারা বলিলেন, না, পাই নেই। ঈসা তাদের বললেন, নৌকার ডান দিকে জাল ফেলো, পাইবে। তখন তাহারা জাল ফেলিলেন, আর এত বেশি মাছ উঠিল যে তাহারা তাহা টানিয়া তুলিতে পারিলেন না। ঈসা যে সাহাবিকে মহব্বত করিতেন, সেই সাহাবি পিতরকে বলিলেন, উনি প্রভু। সেই সময় শিমন পিতরের গায়ে কোনো কাপড় ছিল না, তাই যখন তিনি শুনিলেন উনি প্রভু, তখন গায়ে কাপড় জড়াইয়া সাগরে ঝাঁপ দিলেন। তাহারা পার হইতে বেশি দূরে ছিলেন না, প্রায় দুই শত হাত দূরে ছিলেন। এজন্য অন্য সাহাবিরা মাছে ভরা জালখানা টানিতে টানিতে নৌকায় করিয়া পারে আসিলেন। পারে নামিয়া আসিয়া তাহারা কাঠ কয়লার আগুন এবং আগুনের উপরে মাছ দেখিতে পাইলেন, সেখানে রুটিও ছিল। তখন ঈসা তাহাদের বললেন, এখন যে মাছ ধরিলে তাহা হইতে কয়েকটা আনো। শিমন পিতর নৌকে গিয়া জালখানা পারে টানিয়া নিলেন। 153টা বড় মাছে জালখানা ভরা ছিল। যদিও এত মাছ ছিল তবুও জালখানা ছিঁড়িল না। ঈসা তাহাদের বলিলেন, আস খাও। সাহাবিদের মধ্যে কাহারও সাহস হইল না যে জিজ্ঞাসা করে আপনি কে, কারণ তাহারা জানিতেন তিনি প্রভু। পরে ঈসা আসিয়া রুটি লইয়া তাহাদের দিলেন, আর সেইভাবে মাছও দিলেন। মৃত্যু হইতে জীবিত হইয়া উঠিবার পরে ঈসা এই তৃতীয়বার সাহাবিদের দেখা দিলেন। হযরত পিতরের প্রতি খোদাবন্দ ঈসা মসীহের হুকুম। তাহাদের খাওয়া শেষ হইলে পর ঈসা শিমন পিতরকে বলিলেন, ইউহন্নার ছেলে শিমন, এইগুলির চেয়েও কি তুমি আমাকে বেশি মহব্বত কর? শিমন পিতর তাহাকে বললেন, হা প্রভু, আপনি জানেন আপনি আমার কত প্রিয়। ঈসা তাহাকে বললেন, আমার শিশু মেষগুলি চড়াও। ঈসা দ্বিতীয়বার তাহাকে বললেন, ইউহন্নার ছেলে শিমন, তুমি কি আমাকে মহব্বত কর? শিমন পিতর তাহাকে বললেন, হা প্রভু, আপনি তো জানেন আপনি আমার কত প্রিয়। ঈসা তাহাকে বললেন, আমার মেষগুলি লালন পালন কর। পরে তিনি তৃতীয়বার শিমন পিতরকে বলিলেন, ইউহন্নার ছেলে শিমন, সত্যিই কি আমি তোমার প্রিয়? পিতর এইবার দুঃখিত হইলেন, কারণ ঈসা এই তৃতীয়বার তাহাকে জিজ্ঞাসা করিলেন, সত্যিই কি আমি তোমার প্রিয়? এজন্য পিতর ঈসাকে বললেন, প্রভু, আপনি সমস্ত কিছুই জানেন, আপনি তো জানেন যে আপনি আমার খুবই প্রিয়। ঈসা তাহাকে বললেন, আমার মেষগুলি চড়াও। আমি তোমাকে সত্যি বলিতেছি, যখন তুমি যুবক ছিলে তখন তুমি নিজেই তোমার কোমর বাঁধিতে আর যেখানে ইচ্ছা সেখানে যাইতে, কিন্তু যখন তুমি বৃদ্ধ হইবে তখন তুমি তোমার হাত বাড়াইয়া দিবে এবং অন্য একজন তোমাকে বাঁধিবে, আর তুমি যেখানে যাইতে চাও না সেখানেই লইয়া যাইবে। খোদার মহিমা প্রকাশ করিবার জন্য পিতর কিভাবে মরিবেন তাহা বুঝাইতে গিয়া ঈসা এই কথা বলিলেন। এই কথা বলিবার পর ঈসা পিতরকে বলিলেন, আমার সঙ্গে আস। পিতর পিছন ফিরিয়া দেখিলেন ঈসা যাহাকে মহব্বত করিতেন সেই সাহাবি পিছনে পিছনে আসিতেছেন। ইনি সেই সাহাবি যিনি খাইবার সময় ঈসার দিকে ঝুঁকিয়া বলিয়াছিলেন, প্রভু, আপনাকে যে শত্রুদের হাতে ধরাইয়া দিবে সে কে? পিতর তাহাকে দেখিয়া ঈসাকে বলিলেন, প্রভু, এই লোকের কি হইবে? ঈসা পিতরকে বলিলেন, আমি যদি চাই এই আমার ফিরিয়া না আসা পর্যন্ত থাকে তাহাতে তোমার কি, তুমি আমার সঙ্গে আস। এই জন্য ভাইদের মধ্যে এই কথা ছড়াইয়া গেল যে সেই সাহাবি মরিবেন না। ঈসা কিন্তু পিতরকে বলেন নাই সেই সাহাবি মরিবেন না, তিনি বরং বলিয়াছিলেন, আমি যদি চাই এ আমার ফিরিয়া না আসা পর্যন্ত থাকে তাহাতে তোমার কি। হযরত ইউহন্নার সাক্ষ্য। সেই সাহাবি এই সমস্ত বিষয়ে সাক্ষ্য দিতেছেন আর এই সমস্ত লিখিয়াছেন, আমরা জানি তাহার সাক্ষ্য সত্য। ঈসা আরও অনেক কিছু করিয়াছিলেন, যদি সেইগুলি একটা একটা করিয়া লেখা হইত তবে এত কিতাব হইত যে আমার মনে হয় সেইগুলি এই দুনিয়াতে ধরিত না।